হরে কৃষ্ণ 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 হরে হরে।
আমরা কোন রস পর্যন্ত আলোচনা করব তার বাইরে নয়।
সেখানে বলছেন যে বাৎসল্য রস পর্যন্ত মোটামুটি বাৎসল্য মানে প্রথম সাইডটা সেটার দিকটা নয়, এই পর্যন্ত আলোচনা করবো। এটা হলো ভক্তিবিনোদ ঠাকুরের রিমার্ক বা কনক্লুশন। প্রভুপাদ বলছেন যেখানে সাধারণ গ্যাদারিং সব রকম ধরনের থাকবেন, কিন্তু যেখানে কনিষ্ঠাধিকারী আছেন সেখানে ব্যস্তরস পর্যন্ত আলোচনা করা যাবে, তারপরে আর যাবে না। ওইটাই একটু টেনে নিয়ে গিয়ে সখের কিছুটা বাৎসল্যের কিছুটা এটা ভক্তিবিনোদ ঠাকুর এটাই বললেন, তার বেশি যাওয়া উচিত না, অপাত্রে যাওয়া এই কথা বলা আছে। অপাত্রে অপাত্রে মানে অনধিকারী, সেটা কথা অনধিকারী, অধিকার অধিকারের বাইরে সেটা হয়, কিন্তু ওটা জেনারেল নয়। আমাদের তো জেনারেল ওয়েতে যেতে হবে, ক্লাস আফটার ক্লাস প্রমোশন। যদি এমন কোনো লোক থাকেন ডাম্বল ট্রাম্বল প্রমোশন সেখানে আলাদা কথা, সে হলো ভেরি ফিউ এই কথাই বলা যা বুঝে দাও নিজে বুঝাও যা বলবো না পরিষ্কার কথা বুঝিয়ে দাও।
নবদ্বীপ লীলার মধ্যে যা কিছু লীলা করেছেন গয়া থেকে ফিরে এসে ভাবাবিষ্ট
এটা বলা হলো, আগে ছিল না পরে হয়েছেন তিনি, এই অধিকার বলতে গেল দোষ আছে অপরাধ আছে। কি বলো, তার আগে অধিকার ছিল না পরে অধিকার এলো, এই কথা ভগবত পক্ষের বেলা প্রযোজ্য হবে অ্যাপ্লিকেবল তখনও না, ও কথা বলা চলবে না। অন্তত কৃষ্ণের বেলায় বা রাধা কৃষ্ণ মিলিত তনুর বেলায় কথা বলা চলবে না। অনারেবল এক্সেপশন ওই বেলায় কথা বলা চলবে না। মহাপ্রভু আগে ছিলেন না গয়া থেকে ফিরে এসে, গয়া থেকে ফিরে এসে বলে কি তার ভিতরে ওটা আছে এইটাই তিনি অবস্থা বুঝে হ্যাঁ ব্যক্ত করলেন, এইটুকু ওটা ছিল না এই কথা নয়, তাহলে ভুল হয়ে গেল কেন থিওরি তোমার ভুল হয়ে যায়, তা নয় থিওরি ঠিক আছে তার মধ্যে আছে সবটাই, কিন্তু গয়া থেকে এসে তিনি ওটাকে এক্সপোজ করবার সুযোগ করলেন, ফ্যাসিলিটি পেলেন, ক্ষেত্র পেলেন, সেইটুকু বলা হবে। জীবোদ্ধার করতে এসেছেন তিনি, নাম প্রেম বিতরণ করতে এসেছেন আছে, গৌণভাবে মুখ্যভাবে আছে কথা সেটা অস্বীকার করবেন না, কিন্তু তিনি ফ্যাসিলিটি পেলেন মৌকা পেলেন ওটা বলবার, বিশ্বকে এটা বলবার সুযোগ পেলেন সুবিধা পেলেন, আগে ছিল না পরে ওটা হলো এ কথা বললে থিওরি ভুল হয়ে যায়। তাহলে ক্লেশোধিক তরস্তেষম অবক্তা শক্ত চেতসম অবক্তা হি গতির দুঃখম দেহবধ হি রবাজপতি, বলো ভগবান আগে অবক্ত পরে তিনি ব্যক্ত হয়েছেন অপরাধ হয়ে গেল, বক্ত অবক্ত সব ভাবতেই তার মধ্যে আছে, তার যদি একটা সাইড স্বীকার করা হয় তাহলে ওয়ান সাইডেড ভিউ হয়ে যায়, সেটা তো নয়। ভগবান সাকার কি নিরাকার এ কথা যদি কেউ জিজ্ঞাসা করেন তাহলে উত্তরটা কি হবে, তিনি সাকার নিরাকার উভয় টাইমের কেন আছে যুগপথ, এটাই তো উত্তর। আবার বলছেন সাকার নিরাকার এ দুটো নিয়ে গণ্ডগোল হচ্ছে, শঙ্করাচার্যই গণ্ডগোল করে দিয়েছেন, সেখানে কি বলছেন, সেখানে বলছেন নিরাকার নির্বিশেষ নির্গুণ নিঃশক্তিক যত নেগেটিভ আইডিয়াগুলো সব ভগবানের পরে আরোপ করেছেন তিনি, কিন্তু জিনিসটা তো না পজিটিভকে স্বীকার করে নেওয়ার পর নেগেটিভিটি বলো তুমি, আগে তো পজিটিভ, দুনিয়ায় যে বিচারটা চলছে সেটা ভুল থিওরি, কিরকম out of nothing everything has been created. Whole theory. Out of something, something has been created. কথাটা ঠিক। পজিটিভ থেকে পজিটিভ নেগেটিভ দুই এসছে, কিন্তু নেগেটিভ থেকে পজিটিভ আসবে। ভুল থিওরি। না সত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সত। গীতা খণ্ডন করছেন, এই বিচার খণ্ডন করছেন। এ শুধু এ কেন, আমি বলবো পাশ্চাত্য দেশও বুঝে এটা মেনে নিয়েছে। বলে কোথায় দেখাতে পারেন? হ্যাঁ, চেম্বার্স ডিকশনারি দেখো, কনসালটেটিভ চেম্বার্স ডিকশনারি, তার ভিতরে আছে, এর ব্যাখ্যা দেওয়া আছে। ঠিক আবার এই শ্লোকেরই ব্যাখ্যা, না শত বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে সত। আউট অফ সামথিং সামথিং হ্যাজ কাম, এটা ঠিক তত্ত্ব সিদ্ধান্ত। তার মানে ওই পজিটিভ থেকে। আবার চৈতন্য চৈতন্যতে একটা শ্লোক আছে, যে শ্লোকটা আমরা সবসময় আলোচনা করি, বলতো কি? শরীর চৈতন্য নির্বিশেষ প্রায় বলিয়া শরীর চৈতন্যৈব যা যা শ্রুতির জলপতি নির্বিশেষম সারি দত্তে শরীচৈতন্যৈব প্রায় বলিয়া শরীর চৈতন্যৈব। যা যা শ্রুতির জলপতি নির্বিশেষম সারি দত্তে শরীচৈতন্যৈব বিচার যোগে সতিহন্ত তাসম প্রায় বলিয়া শরীর চৈতন্যৈব। সেখানে বলেছিলেন ওটা হচ্ছে উত্তর, সবিশেষ নির্বিশেষের অর্থটা কি? আবার জড় সবিশেষ, জড় নির্বিশেষ একটা টিচার, চিত সবিশেষ, চিত নির্বিশেষ আর একটা টিচার। লাইন আলাদা হয়ে গেল। ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে যেটা চলছে সেটা হলো জড় সবিশেষ, জড় নির্বিশেষ, এ দুটোই ভগবানের পরে আরোপ করা যায় না। তাহলে ভগবানকে সচ্চিদানন্দ তত্ত্ব, ঈশ্বরা পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম, কথাটা তো তার যে বিশেষণ এটা সব রেজিস্টার্ড, তার জন্যে এ বিশেষণ অন্য কারো করে প্রয়োগ করা যাবে না। সুপ্রিম অথরিটির পরে যে অ্যাডজেক্টিভগুলো আছে গুণবাচক, সেগুলো অন্য কোথাও প্রয়োগ করা যাবে না। যদি করা হয় তাহলে মিস অ্যাপ্রোপ্রিয়েশন, দোষ, অপরাধ। বদ্ধজীবের উপরে যে বিশেষণগুলো প্রয়োগ করা হয়েছে বেদান্ত উপনিষদে গীতা ভাগবতে, সেই বিশেষণ ভগবানের পরে প্রয়োগ করা যায় না। কথা বলছেন তো, তাহলে কি করবো? বন্ডেড সোল, আমাদের উপরে যে বিশেষণ আরোপ করা হবে সেই বিশেষণ পরতত্ত্বে প্রয়োগ করা হবে না, প্রয়োগ করা হবে না, তাহলে অপরাধ এসে যায়। নিষেধ করেছেন, মানা কি আছে, এই তো কথাটা। সব জিনিসটা বুঝতে হবে, সব জিনিসটা বুঝতে হবে, পুজোর পিণ্ডি পুজোর বাড়ে হবে না। যিনি কনিষ্ঠাধিকারী তিনি হচ্ছেন প্রাকৃত ভক্ত, নয় কি? তত্ত্ব ঠিক হয়নি এখনো ভিতরে। মধ্যমাধিকারীকে যদি আমি কনিষ্ঠাধিকারী বলি তত্ত্ব ভুল হল, তত্ত্ব ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েশনটা ভুল হয়েছে। মধ্যম অধিকারী যিনি তাকে যদি আমি উত্তম অধিকারী বলতে যাই ভুল হল, স্বীকৃত সত্য, এগুলো স্বীকৃত সত্য, এগুলোকে অস্বীকার করা যায় না। আমি পজিটিভকে কম্পারেটিভ বলতে পারি না, আবার কম্পারেটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রি বলতে পারি না, ভুল হয়ে যায়। পজিটিভকে পজিটিভ বলেই মেনে নেওয়া, এটা সত্য দর্শন, বাস্তব দর্শন। আবার সুপারলেটিভকে সুপারলেটিভ বলে মেনে নেওয়া, এটা বাস্তব দর্শন। উল্টো পাল্টা বললে তো হবে না। আপন ভাব যখন মানুষের ঠিক ঠিক ভাবে উদ্বুদ্ধ হয় সে সময় কি হয়, তিনি সৎকে সৎ বলবেন, অসৎকে অসৎ বলবেন, সৎ মানে নিত্য, নিত্য বস্তুকে তিনি নিত্য বলবেন এবং অনিত্য বস্তুকে তিনি অনিত্য বলবেন, সেখানে এদিক ওদিক হবে না। সৎ সিদ্ধান্ত এইরকম, সত্য দর্শনটা এইরকম, কখনো ভুল হবে না। ভুল যখনই হবে তখন বোঝা যাবে একটু গন্ডগোল কিছু আছে। তবে কোন অধিকারী বৈষ্ণব তিনি যদি ভুলের মতো একটা কিছু বলেন তা সেটাকে ভুল বলে ধরা হয় না, আইনে আছে, সেখানে ব্যাকরণ সিদ্ধ নয়, ব্যাকরণের বাইরে। কিরকম অহং বেজমি নয় অহং বেজমি আর্থ প্রয়োগ ঋষিগণ প্রয়োগ করেছেন, এটা আমি এর ভিতরে ভুল ধরতে পারি না, আইনের ব্যাপার। আমি আমার বাপের ভুল ধরতে পারি না, আমার উপরওয়ালা সিনিয়র তার ভুল ধরতে পারি না, কেন একটু হাত জোড় করে বলতে হয়। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না, আই কান্ট ফলো। আপনি ভুল বলছেন, মিথ্যা বলছেন, হবে না, সেটা আউট অফ এটিকে। আর সব প্রয়োগ বলে দিলেন সেখানে, ঋষিগণের ভুল হয় না। অনেক সময় হয়তো সেটা কৃষকান হলো, তা হলেও সেটা সত্য বলে মেনে নিতে হবে। ওটাও তো একটা আইন, ওটাও তো একটা ব্যাকরণের আইন, এক্সেপশন ব্যাকরণের ভিতরে ওটা একটা, গ্রামারের মধ্যে সংস্কৃত গ্রামারের মধ্যে ওটা একটা এক্সেপশন, সাধারণ নিয়ম না, এক্সেপশন। সংস্কৃত জানতেন না আমাদের শিক্ষাগুর, তিনি ভুল বললেন, সংস্কৃত জানতেন না আমাদের শ্রেষ্ঠ বৈষ্ণব একজন, যার নাম শুনলে সাধারণ দুনিয়ার লোক ভয় পায়, কে ভদ্র লোক, সাধারণ দুনিয়ার লোক ভয় পায়, পার্সোনালিটি দণ্ডমণ্ডের বিধাতা, তিনি ভুল করলেন, তার ভুল হয়নি, তিনি উচ্চারণ করেছেন অহং ব্যক্তি সুখ ব্যক্তি ব্যস ব্যক্তি নরেশ ভক্তিয়া ভাগবত রাজ্যম ন বুঝা ন চটি করা, তিনি উচ্চারণ করেছেন। আবার শিক্ষাগুরু উচ্চারণ করেছেন কাশীতে বনারসে সাক্ষী দিতে গিয়ে বলেছেন, তিনি কি বললেন, অহং ব্যক্তি সুখ ব্যক্তি ব্যস ব্যক্তি ন ব্যক্তি বা শ্রীধর সকল অঙ্গ ব্যক্তি শ্রী নৃসিংহ প্রসাদ। শিক্ষক ভুল করলেন, শিক্ষক গ্রামের জানেন না, শিক্ষক ভুল করলেন, এটা ডিএমকে এডিএমকে বলবে, তারা বলবে, কিন্তু যারা শিক্ষকজন যারা তারা কখনো বলবেন না শিক্ষক ভুল করেছেন। সেকেন্ড অর্ডার অপরাধ তারা বলে, ডিএমকে বলে, এডিএমকে এরা বলে, তারা এডিএমকে কে, আন্নাদুরাই দ্রাবিড় মুন্নেত্র কাজাগম, এই দল বলে খাজারাম, কাজাগম না খাজারাম, এরা বলবে, ভুল ধরবে, শিক্ষাগুলোর ভুল। আমরা শিষ্টজন, আমরা কারো ভুল ধরবো, গুরুজন তিনি উপরওয়ালা, তিনি যা বলেছেন ঠিক বলেছেন, হ্যাঁ ব্যাকরণ ঠিকই আছে, ব্যাকরণ ব্যাকরণ নোটে পড়ে আছে, তার সবসময় যে ব্যাকরণ ফলো করতে হয় তাও নয়, তারা যেটা বলবেন সেটাকেই মেনে নিতে হবে, দৃশ্যত দেখতে গেলে সেটা হয়তো ভুল, কিন্তু ভুল নয়, সেটা ওটা কমনের মধ্যে পড়বে না, তার বাইরে। তো ওরকম বিচারগুলো তো আছে, মধ্যাচার্য ভাগবতের টিকাভাষ্য লিখলেন, তিনি ব্রহ্মজী হন এ ব্যাখ্যা করেছেন, বলো না ওই এটা আর কি, যাই হোক সেটা সেই জন্যই তিনি এটা হতে পারেন, আমি মানি না, তত্ত্ব দর্শনটা ওই রকম, গ্রে হেয়ার শুড বি রেসপেক্টেড, কথাটা আছে তো, গ্রে হেয়ার নট ব্ল্যাক হেডেড, গ্রে হেয়ার শুড বি রেসপেক্টেড, কথা আছে। তিন মাথা যার বুদ্ধি নেবে তার, কার তিনটে মাথা, মাথা তো একটা সকলেরই, ওর বুদ্ধি নিতে বলছেন কেন এক্সপিরিয়েন্স এই জন্য। কিন্তু ভাগবতে সুখদেব গোস্বামী ক্লিয়ার কাট বলে দিলেন, মাথা তিনটে হলেই হয় না এক্সপিরিয়েন্স। কোন হেলথ ক্যান্টো 23rd চ্যাপ্টার 23 চ্যাপ্টার বলা আছে সেখানে, বাচ্চা সুখদেব আর বসেছেন সব শ্রোতারা সব মুনি ঋষিরা, তাদের থেকে অনেক বয়স বেশি সুখদেবের থেকে, কিন্তু সুখদেব ভাগবত বক্তা। আর যারা বসেছেন সব তার গার্জিয়ানরা, কিরকম গার্জিয়ান? পরীক্ষিত মহারাজের সভায় যেখানে বক্তৃতা হচ্ছে, সুখদেবের ভাগবত ব্যাখ্যা হচ্ছে, সেখানে কি বলছেন? সেখানে তার ফাদার হাজির আছেন, কৃষ্ণদেব জানেন বেদব্যাস, তার পিতা হাজির আছেন সেই সভায়, পরাচরমণি তার পিতা হাজির আছেন, সত্রী তাদের কাছে ব্যাখ্যা করছেন, গার্জিয়ানরা শুনে খুব খুশি হচ্ছেন, আমাদেরই বাচ্চা, আমাদেরই বাচ্চা ভাগবত ব্যাখ্যা করছে। তারা বসেছেন সেখানে গ্র্যাভিটি ক্যারি করছে সবাই, বাচ্চা একটা ব্যাখ্যা করছে, আর তার শ্রোতা সব বৃদ্ধ প্রতিবৃদ্ধ সব। আমাদেরও সম্প্রদায়ে একজন বৃদ্ধ বৈষ্ণব আছেন, আছেন না? আমাদের সম্প্রদায় একজন বৃদ্ধ বৈষ্ণব আছেন, তিনি শ্রীমান মধ্যাচার্য, তার করা আছে সব জায়গায়। বক্তব্য অনেক রকম হতে পারে, কিন্তু বক্তব্য কখনোই তত্ত্ব সিদ্ধান্তের বাইরে নয়, এটা হচ্ছে চিন্তা করার কথা। বক্তব্য সিদ্ধান্ত তত্ত্ব সিদ্ধান্তের বাইরে হবে না। বক্তব্য মধ্যাচার্য তিনি বললেন দেব দেবীরা সব এরা বৈষ্ণব, পিউরিটা ঠিক আছে, স্বরূপত সবাই তো বৈষ্ণব বৈষ্ণবী, এখানে যারা বসে আছেন সবই তো বৈষ্ণব বৈষ্ণবীর দল, এই তত্ত্ব দর্শনটা মধ্যাচার্য বলছেন। তা মানুষ যদি এটা হতে পারে একবার যে কৃষ্ণ নাম বলবেন তার এক রকম অধিকার, আবার বৈষ্ণব বৈষ্ণবতর বৈষ্ণবতম এসব কথাগুলো আছে, সব
হরে কৃষ্ণ
বৈষ্ণবতর আছে বৈষ্ণবতম আছে কথাগুলো আছে, সব কিন্তু এরকম হিসাব আছে, নাম লেখা হয়েছে, নাম রেজিস্ট্রি হয়েছে, বৈষ্ণব বৈষ্ণবের খাতার মধ্যে উঠেছে নাম, সাক্ষাৎ খাতাতে নাম উঠেছে, তাকে বৈষ্ণব বলা হবে না? তাহলে কেন কনিষ্ঠ মধ্যম উত্তম সব এলো? নাম এনলিস্টেড হয়ে গেলেই তিনি বৈষ্ণব, প্রথম বৈষ্ণব। স্বরূপত স্বরূপে সবার হয় গোলকেতের স্থিতি, স্বরূপটা এটা, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই স্বরূপ আমাদের উপলব্ধি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঠিকভাবে এটা হয় না। স্বরূপের জাগরণ যখন হচ্ছে, স্বরূপের উদ্বোধন যখন হচ্ছে, ঠিক ঠিকভাবে যখন উপলব্ধি হচ্ছে, তখন তিনি ইন অ্যাকশনও দেখাচ্ছেন সেটা, তখন তিনি ওয়ান্টেড নন, তখন তিনি অজ্ঞ নন, বিজ্ঞ সুবিজ্ঞ। কেউ হয়তো বলছেন, কেউ হয়তো চুপ করে আছেন, বিজ্ঞ হয়েও চুপ করে থাকবেন, কেউ আর অজ্ঞ হয়েও হয়তো খুব অনেক কিছু বলছেন। আর যেখানে উত্তম অধিকারের কথা আছে সেখানে তিনি কিছুই বলবেন না, সেখানে তার বলবার কিছু নেই, যা বলবেন সেটা দুনিয়াকে লক্ষ্য করে কিছু বলবেন না, তার নিজস্ব ভাষা নিজস্ব ভাব এইটার এ হবে প্রকাশ উত্তম অধিকারে, তাই তো নাকি? কি শ্লোকটা দীক্ষাস্তি চেত প্রণির্ভীষ্য ভজন্তমীশম শুকৃষয়া ভজন অভিজ্ঞমনন্যমন্য নিন্দাদি শূন্য সঙ্গলধ্যা। তাহলে কনিষ্ঠে আদর মধ্যমে প্রণতি উত্তমে শুশ্রূষা জানি বলছেন কার সঙ্গে কিরকম ব্যবহার হবে, তো ওখানেও তো সেই কথাই আছে। বৈষ্ণব হন নাই, বৈষ্ণবের খাতায় নাম ওঠেনি, লেখা হয়নি, সেই ক্ষেত্রে কয়েকজন লোক আসছেন যাতায়াত করছেন, তাদের সঙ্গে কি ব্যবহার করবো? আদর যত্ন করতে আসছে যাতে তারা এই লাইনে আসেন, বোঝেন। তারপরে যারা খাতায় নাম লিখিয়েছেন এবং চলতে শুরু করেছেন, ডের মার্কিং তাদের অধিকার, কনিষ্ঠ অধিকার আছে না? কি বললেন ওখানে, সঙ্গ দোষ শূন্য দীক্ষিতা দীক্ষিত যদি তব নাম গায়, মানুষে আদর করিব তাহারে জানি নিজ জনতায়, দীক্ষিত হইয়া ভজে তুয়া পদ তাহারে প্রণতি করি। অনন্য ভজনে বিজ্ঞ যেই জন তাহারে সে দিব, সর্বভূতে সমাজে ভক্তের নিমধ্যম অধিকারী, সর্বভূতে সমাজে ভক্তের মতি তাহার দর্শনে মানি আপনার এ ধন্য সে সঙ্গ পাইয়া চরিতার্থ হইতে জানি উত্তম অধিকারী। দুনিয়ার কোনো ভালো মন্দ পদ্ধতি নাই, তার চিন্তা ভাবনাই আলাদা, দুনিয়ার লোকের সঙ্গে তিনি মেশেন না, শুধু তার অন্তর চিন্তিত বিষয় নিয়ে তিনি থাকেন সবসময় উদ্দীপনা, সেই প্রকাশ স্বাভাবিক, সেটা আর্টিফিশিয়াল কিছু নয়, স্বাভাবিক সেই ভাবটা আছে। তা আমাদের সেইটাই দরকার আছে, বুঝে সুঝে চলতে হবে। কনিষ্ঠে আদর মধ্যমে প্রণতি উত্তমে শুশ্রূষা জানি, তো বুঝতে হবে আমাদের, সেই অনুসারে আমাদের চলতে হবে। অধিকার লঙ্ঘন করলে হবে না, অধিকার নিয়েই চলবো, তার ভিতরেই সবটাই আছে। এটাও প্রমাণ, মহাজনানুভব প্রমাণ, ওকে বাদ দিলে নয়, মহাজন জনানুভবকে নিয়ে প্রমাণ, তার মধ্যে যেসব সত্য সিদ্ধান্ত আছে লুক্রায়িত, কিন্তু সাধারণ আমরা বুঝতে পারবো না, কিন্তু তারা ওটাকে চেক আপ করে ব্যাখ্যা করে।
আর মহারাজ বলদের তত্ত্ব হয় তাহলে রাধাকৃষ্ণের লীলা কেমন করে সম্ভব?
কোন কষ্ট কল্পনার ক্ষেত্র নেই,
একটু গিরিরাজ সম্বন্ধে আমি জানতে চাই, কিরকম ভাবনা গিরিরাজের প্রতি থাকবে? আমার আমার ভাবনাটা গিরিরাজের প্রতি
রাধারানী বলেছেন তাই হরিদাস বর্জ, এইটাই প্রধান ভাব। তুমি শুধু কৃষ্ণকে পূজা করো, গিরিরাজকে পূজা করো না, তবে
প্রার্থনাটা কিরকম হবে? প্রার্থনাটা কিরকম হবে?
প্রার্থনাটা ভাগবতী লেখা আছে,
আমার মাথায় ঢুকে না, আপনার কাছে একটু সরল ভাষা শুনতে
চাই। হরিদাসমৃন্দকৈ গোবর্ধনাদ্রে শিরসা নমামি, এরকম বহু প্রণাম মন্ত্র আছে, এই প্রণাম মন্ত্র দিয়ে প্রণাম করবে তাকে। হরিহর মূর্তি যেমন আছে, অর্ধেকটা হরি অর্ধেকটা হর, যেখানে যেখানে হরিহর মূর্তি আছে সেখানে সেখানে সকালবেলার দিকে বিষ্ণু মন্ত্রেতে পূজা হয়, আর বিকালবেলার দিকে শিবের মন্ত্রকে পূজা হয়। ভগবান কৃষ্ণের অত্যন্ত প্রিয় হর শিব ঠাকুর,
সেই জন্য বলা হয় হরিহর আত্মা, এই কথা বলা হয়। পুরোহিতের দুটো ভাব আছে, সেবক তত্ত্ব আবার সেব্য তত্ত্ব। তার মধ্যে গিরিরাজ গোবর্ধনের কথা লেখা আছে, ব্রজবাসীগণ ইন্দ্রের পূজা করতেন, সেই পূজা বন্ধ করে দিয়ে কৃষ্ণ গিরিরাজ গোবর্ধনের পূজার প্রবর্তন করলেন। ইতিহাস ইন্দ্রের পূজার জন্য সব বহু জিনিস এসেছে, বহু দ্রব্য সামগ্রী ওইখানে এসে গেছেন, নন্দ উপানন্দ থেকে আরম্ভ করে সবাই এসে গেছেন ওখানে, কৃষ্ণ বলদেব এসেছেন। কৃষ্ণ জিজ্ঞাসা করছেন এইসব আয়োজন কিসের জন্য, নন্দ মহারাজকে জিজ্ঞেস করছেন এই এরপরে বসো ঠান্ডা না এই শিখিয়ে বসো। কৃষ্ণ জিজ্ঞাসা করছেন নন্দ মহারাজকে এই আয়োজন সব কিসের জন্য, জানেন সব তিনি, ওই বাচ্চা ভয়ানক শয়তান সব জানে, জেনে শুনে জিজ্ঞাসা করছেন নন্দ মহারাজকে এই আয়োজন কিসের জন্য। বললেন এখানে আমরা ইন্দ্র পূজা করি, ইন্দ্রকে তা তো বলতে পারি না, আমরা বনবাসী, বনে থাকি, পাহাড় পর্বতে থাকি, আমরা গাভি গোবৎসর চারণ করি, সব তাদের খাবারটা এই অঞ্চলে বেশি পাওয়া যাবে। ইন্দ্রদেব বাড়ি বর্ষণ করেন তার জন্য এগুলো হয়, সেই জন্য আমরা তাকে পূজা দিই। নন্দ মহারাজ এই বললেন প্রজাগণ যদি খাজনা মিটিয়ে রাখে তাহলে তো চাষের জন্য জল পেয়ে যায়, তারা উপর থেকে ভগবানের দেওয়া জল পায়, যদি জলের অভাব হয় তাহলে লঘু সিঁচাই হোক আর যাই হোক সেখান থেকে জল আসে, খাজনাটা মেটালেন। এই বিষয়ে ইন্দ্রের কি বাহাদুরি আছে? কৃষ্ণ বলছেন এই বিষয়ে ইন্দ্রের কি বাহাদুরি আছে, সে তো মাইনে পায়, মাইনের চাকর, তার বাহাদুরি কি আছে? আপনারা যে অনুষ্ঠান করছেন আমি মনে করছি যে এটা লৌকিক ব্যবহারিক জগতের যা কাজ তাই, সত্য সিদ্ধান্ত আপনারা শেখেননি জানেননি, শাস্ত্রানুসারে আমাদের চলতে হবে। বলছেন কৃষ্ণ আমরা যে অনুষ্ঠান করব সেটা শাস্ত্রানুসারে হওয়া দরকার, আপনারা শাস্ত্রানুসারে করছেন না। মহেন্দ্র কিং করিষ্যতি, আমাদের খাওয়া থাকার ব্যাপারে মহেন্দ্রের কি ডিউটি আছে, কর্তব্য আছে? ইন্দ্রে তিনি মাইনে পান, তারপরে যে পোর্টফোলিও রয়েছে সেটা তিনি পালন করেন, অনেক রকম যুক্তি তর্ক এনে হাজির করলেন কৃষ্ণ, অনেক প্রশ্ন করেছেন নন্দ মহারাজকে, প্রায় সব প্রশ্নগুলোই এড়িয়ে গেছেন, অ্যাভয়েড করেছেন নন্দ মহারাজ। শেষের দিকে বললেন যে ইন্দ্র বাড়ি বর্ষণ করেন, আমরা চাষিভুষি লোক, তাতেই শস্য হয় ফসল হয়, আমরা সেগুলো নিয়ে সংসার চালাই। বিশেষত আমাদের আরো একটা কাজ আছে, আমরা গোপালন করি, আমরা বৈশ্য জাতিতে বৈশ্য, নন্দ মহারাজ বলছেন তা বৈশ্য বৃত্তির মধ্যে আছে কৃষিকাজ, গোরক্ষা, ব্যবসা বাণিজ্য, এটা আমরা করি, সেই জন্যই আমরা ইন্দ্রের পূজা করছি। তার আগেই উত্তর তো দিয়ে দিয়েছেন উনি। বলবার সময় নন্দ মহারাজ ইন্দ্রদেবের আগে ঈশ্বর শব্দ লাগিয়ে দিয়েছেন। তখন নন্দ মহারাজকে বাবাকে বলছেন, তুমি ঈশ্বর বলছো কেন? ইন্দ্র তো মেহনত চাকর, তাকে ঈশ্বর বলছো কেন? একবার না দুবার তিনবার বলেছেন শোকের মধ্যে। ঈশ্বর কাকে বলা হবে? কর্তম কর্তম নথা কর্তম ইতি ঈশ্বর। সাধারণ মানুষ যা পারে ভগবান তা অনায়াসে পারেন, সেটাকে উল্টে দিতে পারেন, সব জিনিসটাকে উল্টে দিয়ে তার নিজের তত্ত্ব সিদ্ধান্ত স্থাপন করতে পারেন, তিনি ভগবত তত্ত্ব। এসব তত্ত্ব দর্শনগুলো বলে যাচ্ছেন, তোমরা বৃথা সময় নষ্ট করছ। শাস্ত্রের বিচার অনুসারে এসব হচ্ছে না। শাস্ত্রের যে বিচার আছে তত্ত্ব সিদ্ধান্ত, সেই অনুসারেই আমাদের চলতে হবে, সেই অনুসারে আমাদের কাজকর্ম করতে হবে, তবে আমাদের উপকার বলে যাচ্ছে। ইন্দ্র পুজো করে তোমার সময় নষ্ট করছো কেন? বললেন, এই যত সজ্জা আছে এই দিয়ে আমরা গিরিরাজ গোবর্ধনের পূজা করব। গিরিরাজকে তত্ত্ব দর্শন সেখানে বলছেন, ইনি স্বয়ং ভগবান, আবার ইনি পরম ভক্ত, পরম বৈষ্ণব, হরিদাসগণের মধ্যে শ্রেষ্ঠ, তার মানে বৈষ্ণব শ্রেষ্ঠ। এই গিরিরাজ হরিদাস হরিজ, হরিদাস বর্জ্য, এই কথাটা রাধারানী প্রথম বলেছেন, সকলকে জানিয়েছেন যে এই গিরিরাজ বৈষ্ণব শ্রেষ্ঠ, সেই কথাই বলা আছে। উদাহরণটা যেমন হরিহর মূর্তি অনেক জায়গায় আছে, আমরা 1945 উড়িষ্যার গর্জাত রাজ্যেতে বিভিন্ন জায়গায় আমরা পরিক্রমায় গিয়েছিলাম 1945। আটগড়, ঢেঙ্কানাল, তিগিড়িয়া, বড়াম্বা, নরসিংপুর, এইসব স্টেশন সব স্বাধীন, এখন তো সেসব স্বাধীন নাই, সেই তো তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, তখন ছিল সব স্বাধীন, প্রত্যেকের নিজস্ব সব কোর্ট কাছারি, সব সৈন্য এ ও সব নিজস্ব, সব প্রত্যেক স্টেডিয়াম, সর্দার বল্লভভাই প্যাটেলের সময় ওইসব স্বাধীনতা ওরা নিয়ে নিয়েছে, ফ্রি স্টেটস, যত সব স্বাধীনতা সব চলে গেছে ওদের রাজা মহারাজাদের। আমরা যখন পরিক্রমা করি ক্ষেত্রমণ্ডল, 84 ক্রোশ ক্ষেত্রমণ্ডল পরিক্রমা করি, তখন ওরা স্বাধীন রাজা ছিলেন। গুরুদেবের সঙ্গে আমরা কয়েকজন গিয়েছিলাম একটা এ পার্টি, অ্যাডভান্স পার্টি হিসাবে, ওদের সব বলে এসেছিলাম, ওরা সব ব্যবস্থা করেছিলেন, যে যে স্টেটে গেছি সেই সেই স্টেটে ওরা ব্যবস্থা করেছেন সব। আমাদের পরিক্রমার যাত্রী ছিল প্রায় 300-350, তা তাদের সব রেশনের ব্যবস্থা, এর ব্যবস্থা সব ছিল, ওইসব রাজারা করেছেন সব। আর আমরা পার্টি নিয়ে যখন গেছি সে সময় সব হাতি নিয়ে নিয়ে এসেছেন, ঠাকুরকে রিসিভ করবেন, পার্টিকে রিসিভ করবেন বলে, আর রাজারা নিজেরা হাজির আছেন সেই এতে। 1945 ব্যাপার, এখন তো আর তা নাই, স্বাধীনতা চলে গেছে তাদের, তাদের নিজেদের কোর্ট কাছারি, সৈন্য বিভাগ, এই সব পৃথক পৃথক সব। আমরা প্রথমে গিয়েছিলাম পুরী জগন্নাথ ক্ষেত্রে, সেখান থেকে গেলাম আলালনাথ, আমরা আলবারনাথ, ওখান থেকে প্রায় 15-16 মাইল, ওখান থেকে ওখানে গৌড়ীয় মঠ, সরস্বতী প্রভুবাদের মঠ আছে ওখানে
পাশে,
ওখান থেকে আমরা গেলাম এতে ওখানে দু একদিন থেকে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম চিল্কা লেকে যাচ্ছি, চিল্কা লেক 7 মাইল 7.5 মাইল ওখান থেকে গরু গাড়ি দুটো তিনটে হয়েছে, সেই গরু গাড়িতে যাচ্ছি। বেরিয়েছি দুপুরবেলায় প্রসাদ পেয়েই প্রায় বেরিয়েছি, বিশ্রাম হয়নি। তো আমরা ছিলাম সশুদ্ধ স্বজন, গুরুদেব অনঙ্গ মোহন তখন ছিল, আমি তিন গোকুলানন্দ ব্রহ্মচারী ছিলেন, চার দীনদয়াল বাবাজি ছিলেন, পাঁচ সত্য বিগ্রহ দশাধিকারী কীর্তনিয়া এবং এ মৃদঙ্গবাদক। পার্টি ভালোই ছিল, ছজন পার্টি মানে গিয়েছি 1945। ওখান থেকে চিল্কা লেক আমরা তো জানি না, আমরা প্রায় সন্ধান নেওয়ার জন্য যাচ্ছি। ওখানে ছিল নোনা জল, তো চিল্কা লেক মানে নোনা জল, বে অফ বেঙ্গলের জল সব নোনা। চিল্কা লেকটা হলো 36 মাইল লম্বা, আর চওড়া হচ্ছে বেশি যেটা সেটা 20 থেকে 22 মাইল চওড়া। ওর ফলে একজন রাজা ছিলেন চিল্কা লেকের উপরে, তা চিল্কা লেকের উপরেই তার বাড়ি, রাজবাড়ি। আমরা যেখানে যাব সেটা চড়েছে ভাবে আমরা গেছি প্রায় কত 18 মাইল হবে এরকম, আড়াআড়ি গিয়ে পৌঁছচ্ছি আমরা সন্ধ্যার মুখে ওই চিল্কালেকের পাড়ে। পরের দিন প্রথম নৌকা আমাদের ধরতে হবে, জলের বড্ড টানাটানি, মিঠা পানি যাকে বলে সেই মিঠা পানিতে যদি একশের জলে যদি আধুয়া চিনি দেওয়া যায় তাহলেও খাওয়া যাবে না, এত নোনা। আর না হলো মিঠা পানি, যেখানে যাচ্ছি ওখানে পাওয়া যায় না। ওখান থেকে জল আছে প্রায় 1 মাইল 1.5 মাইল দূরে একটা ইন্দারা আছে, সেই ইন্দারায় জল চারিদিক থেকে চুঁয়ে চুঁয়ে আসে, সেই জল একটা বাটিতে করে তোলা হচ্ছে। লাইন পড়েছে কলসি, আর এর লাইন পড়েছে প্রায় 50-60টা। আমরা তো পাড়ে দিয়ে যাচ্ছি, আমাদের এক ভদ্রলোক আগে বলে দিচ্ছিলেন আপনাদের যাচ্ছেন এতে জল কিন্তু নিয়ে যাবেন, ওখানে জল নাই এইটুকু বলেছিলেন। তো দেখি ওখানে ওই বিরাট ব্যাপার, 60-70টা কলসি লাইন পড়ে আছে, আর দুজন লোক নিচে ঢুকেছে ইন্দ্রার নিচে, ওই চিঁড়ে চিঁড়ে জল আসছে যেটা সেইটাই তুলছে একটা বাটিতে করে, এইরকম করে করে বাকেট ভর্তি হচ্ছে, কলসি ভর্তি হচ্ছে। কত সময় লাগে, ওর পাশ দিয়েই আমাদের গাড়ি যাচ্ছে, আমাদের জল দরকার, আমরা বাসনের বস্তা খুলে বালতি বের করে দিলাম দুটো, নিয়ে দাঁড়াতেই ওরা সব ছেড়ে দিল। কেন যে সাধু এরা বিদেশি, এদের আগে দাও প্রেফারেন্স। তারপরে আমাদেরও নামতে হয়নি, ওরাই আমাদের। দু বালতি জল পাইনি, দেড় বালতি পেয়েছিলাম, বালতিগুলো খুব বড় বড় না, মাঝারি সাইজের, দেড় বালতি জল পেলাম। আর ঘন্টাখানেক অপেক্ষা করে একটু একটু করে তো উঠছে, তারপরে ওরা থেকে চুকে দিল আর কি। সেই গাড়িতে করে আমরা চললাম, বালতি জল হাতে আছে, হাতে হেঁটে হেঁটে যাচ্ছি, পুড়ে যাবে। ওখানে গিয়ে যখন পৌঁছলাম তখন সন্ধ্যা হয়ে গেছে চিল্কালেকের পাড়েতে। এই পাড়ের নামটা হলো বোরকুদি, জায়গাটার নাম, সব জেলেদের বাস, জেলেদের পল্লী। আমরা তো জানি না, আমাদের তো কেউ সাবধান করেনি আগে থেকে, খিদে দারুণ লেগেছে। বারোটা সাড়ে বারোটায় প্রসাদ পেয়েছি অবলনাথে, আর তখন তো হয়ে গেছে সন্ধ্যা, রাস্তা হাঁটা হচ্ছে, খিদেও জবর। যেখানে বাঘের বাড়ি সেখানে সন্ধ্যা হয়, ওখানে খিদে কম লাগলেই ভালো ছিল, ওখানে সকালে খিদে লেগেছে। কি খাওয়া হবে গিয়ে খবর নিয়ে জানলাম যে এখানে কোনো দোকান নেই, যে দোকান থেকে আমরা চাল ডাল তেল নুন মশলা কিনবো দোকান কোনো দোকান নেই। বলে কোথা থেকে আসে? ওই যেখানে আমরা যাবো সেখান থেকেই আসে দোকান, সেই দোকান শেষ করে দিয়ে ওরা ফিরে যায়, আবার সন্ধ্যার মুখে ফিরে যায়। আমাদের কাছে কিছুই নেই। গুরুদের জিজ্ঞাসা করলেন, তোমাদের কাছে কিছু আছে? কি বলবো আমি? আমি বললাম আছে আধভাটা চিড়ে আছে, আধুয়া চুড়ে। লোক হলো আমরা ছজন, শোনো, আর চুড়ে আছে আধুয়া চুড়ে। তারা বলেন আচ্ছা তাহলে কি করা যায়? একটু শরবত করা যাক, শরবত করে সবাই মিলে খেয়ে শুয়ে পড়ি, আর কি হবে, খাওয়া তো কোনো ব্যবস্থা নেই। তারপরে ওইখানেই ওদের মধ্যে যে প্রধান, তাকে বলা হলো এখানে কি একটু মিষ্টি টিষ্টি কিছু পাওয়া যাবে? তাহলে মিষ্টি তো আমরা ব্যবহার করি না, তবে দেখি খুঁজে। আধ ঘন্টা পরে উনি ফিরে এসে একটা তার দিলেন মিষ্টি, তো সেটা মিষ্টি নয়, তাতে মাটি মিশানো আছে, সেইটাই মিষ্টি বলে দিলেন। আমরা সেইটাকে ভেঙে গুড়িয়ে খুব মোটা কাপড় দিয়ে, একেবারে জিন কাপড় দিয়ে ছেঁকে নিলাম তিনবার চারবার করে। একটু মিষ্টি মিষ্টি জল, একটু নুনতা নুনতা, এই হলো মিষ্টি, মানে ভেলি গুড়ের মতো আর কি সাইজটা। তাই করলাম, বস্তা খুলে আধুয়া চুড়িটা বের করলাম। এখন খাওয়া যাবে কি করে? লবণ তো লাগবে না, লবণ তো সেটা জলটাই তো লবণ, লবণ তো আছেই। মিষ্টি বলতে ওই মাটির ঢেলা, তাই ভেঙে গুড়িয়ে, তাই টক না দিলে তো খাওয়া যাবে না। আমাদের সঙ্গে বিন্দাল প্রভু ছিলেন, তিনি বললেন আমার কাছে দুটো আম আছে, আসবার সময় আম গাছতলা দিয়ে তো আসছি, দুটো আম উনি কুড়িয়ে পেয়েছেন, এইরকম ছোট ছোট। সেই আম দুটো পাকা আম, সেই আম দুটো চটকে দিয়ে এ করে ছয় গ্লাস শরবত হলো। এক এক গ্লাস, এক গ্লাস গুরুদেবকে দিলাম প্রথমে, আর বাকি পাঁচ গ্লাস আমরা পাঁচজনে খেলাম। থাকবার জায়গা বলতে শুধু একখানা ঘর যান পরিষেবা বলা হবে তাকে, সেখানে ঢুকে দেখি এবারে চামচিকের বাসা, সে আর সেখানে থাকা যায় না, কি করবো? চামচিকে গুলোকে কোনো রকম করে তাড়িয়ে তাড়িয়ে বের করে দিয়ে ঝাড়ু দিলাম, যার নাম হরিসভা, ঝাড়ু টাড়ু দিয়ে ওইখানে একটু ধূপ টুপ জ্বালিয়ে গুরুদেবের বিছানা করে দিলাম ওখানে। আর আমরা বাকি পাঁচজন ওইখানে একটা ছোট অষ্টাত গাছ লাগানো আছে, তার চারিদিকটা গোল করে বানানো আছে, সেইখানে আমরা বিছানা করলাম। রাত বারোটা সাড়ে বারোটার সময় আকাশ মেঘ টলটল করছে, কি হবে? এবার তো আমাদের সব সর্বনাশ। তাই যাই হোক, বৃষ্টি আর পড়েনি, একটু ভয়টা দেখালো হয়তো আমাদের, ওই করে রাত কেটে গেল। ভোরবেলায় বাহ্যকৃত্য সব ছাড়তে হচ্ছে, কিন্তু জল তো সামনে না, হাতে শুকিয়ে গেলে হাত চট 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 করছে, সমুদ্রের জল তো। যাই হোক, করে কোনো রকমের কাজ করলাম। জিজ্ঞাসা করা হলো নৌকা কখন আসবে প্রথম, তা বললে এসে যাবে সাতটার মধ্যে। আমরা তো সব প্রস্তুত হয়ে বসে আছি, নৌকা যখন এলো আমরাই প্রথম যাত্রী সেই নৌকায় ছজন। তারপরে আরো কিছু কিছু লোক এলো, তারা উঠলো, সব নৌকা ছেড়ে দিল, পাল তুলে দিয়েছে। পাল মানে আমাদের দেশে যেমন এ মোটা কাপড়ের জিন কাপড়ে যেমন পালতে গেলে সেরকম নয়, চাঁচ বাঁশের চাঁচ এটাই পাল, সেটাই তুলে দিল চলতে লাগলো সাঁটা করে। সব জায়গায় জল মারছি, সব জায়গায় একই জল, সাড়ে তিন ফুট সব জায়গায় যাত্রা করে ওখান থেকে সাড়ে সাতটা নাগাদ আমরা যাত্রা করলাম, পৌঁছলাম অপর পারে, জায়গাটার নাম হলো কালুপাড়া ঘাট, কালুপাড়া ঘাট। এর দিক থেকে খুরদা রোড থেকে মাদ্রাস লাইনের দিকে যেতে এক দুটো তিনটে স্টেশন খুরদা রোড থেকে ওই দিকে গিয়ে পৌঁছলাম একটা সোয়া একটা, রাত্রে তো খাওয়া হয়নি, এক গ্লাস করে নোনা শরবত খাওয়া হয়েছে। বেলা একটার সময় পৌঁছলাম, এখন যার কাছে যাচ্ছি আমরা এই পারে খালুপাড়া ঘাটে, তিনি ভদ্রলোক হলেন, ওখান থেকে সব মাছ চালান আছে কলকাতায় আর বিভিন্ন জায়গায় চালান যায়, অনঙ্ক শশী রায় বলে এক ভদ্রলোক, তিনি ওখানকার ওই বরফের কারখানার মালিক। তা তাকে আগে চিঠি দেওয়া ছিল, উনি প্রস্তুত ছিলেন। আমরা যখন গিয়ে পৌঁছেছি দেড়টা বাজলো, ঘরটার আগে থেকে সব পরিষ্কার ছিল, আমরা ঘরে ঢুকলাম, কিন্তু আর তো খিদের জায়গায় তো আর কেউ আর নড়তে পারছে।